27 নম্বরের 40তম আয়াতের গোপন ইতিহাস। ইজেকিয়েল সংখ্যা 8।
ইয়েকিয়েলের পুস্তকে তারিখ সংক্রান্ত 13টি উল্লেখ রয়েছে। এর মধ্যে 6টি জিরুসালেমকে সম্বোধন করে, 6টি মিশরকে সম্বোধন করে এবং 1টি তুর্কে। সমস্ত উল্লেখই বিদ্রোহের প্রেক্ষাপটে স্থাপিত, যার প্রতীক 13 সংখ্যা। ইয়েকিয়েলের স্ত্রী পক্ষাঘাতে মারা যাওয়ার পরের বছরে, যা তৃতীয় অবরোধের সূচনাকে চিহ্নিত করেছিল, ইয়েকিয়েলকে মিশরের বিরুদ্ধে কথা বলতে আদেশ করা হয়। সেখানে চিহ্নিত করা হয় যে তা 40 বছর ধরে জনশূন্য থাকবে।
আর আমি মিশর দেশকে বিরান দেশগুলোর মধ্যে বিরান করিব এবং ধ্বংসপ্রাপ্ত নগরগুলোর মধ্যে তাহার নগরসমূহ 40 বছর বিরান থাকিবে। আর আমি মিশরীয়দের জাতিসমূহের মধ্যে ছড়াইয়া দিব এবং দেশসমূহের মধ্যে তাহাদিগকে বিক্ষিপ্ত করিব। তথাপি প্রভু সদাপ্রভু এই কথা কহেন, 40 বৎসরের শেষে আমি মিশরীয়দের সেই সকল লোকের মধ্য হইতে একত্র করিব যাহাদের মধ্যে তাহারা ছড়াইয়া পড়িয়াছিল, এবং আমি মিশরের বন্দিত্ব ফিরাইয়া আনিব এবং তাহাদিগকে পাথরস দেশে, তাহাদের বাসভূমির দেশে ফিরিয়া যাইতে দান করিব, আর সেখানে তাহারা হীন রাজ্য হইবে। জিহিসকেল 29:12-14।
588 খ্রিস্টপূর্বাব্দে অবরোধ শুরু হয় এবং এক বছর পরে 587 খ্রিস্টপূর্বাব্দে জিহিসকেলকে কথা বলার আদেশ দেওয়া হয়। 17 পদে 571 খ্রিস্টপূর্বাব্দ নির্দেশ করে যে সম্পাদিত সেবার প্রতিদানস্বরূপ মিশরকে বাবিলের হাতে সমর্পণ করা হবে। বাইবেল কালপঞ্জিকার পণ্ডিতেরা পদসমূহে চিহ্নিত 40 বছরের সময়কাল হিসেবে 567 খ্রিস্টপূর্বাব্দ থেকে 527 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কে প্রস্তাব করেন এবং 587 খ্রিস্টপূর্বাব্দে ঘোষিত প্রাথমিক বিচারবার্তা থেকে শুরু করে 571 খ্রিস্টপূর্বাব্দে 17তম পদের এই ঘোষণা পর্যন্ত যে প্রভু মিশরকে নবুখদনেস্সরের হাতে দিয়েছেন, আমরা 17 বছরের সময়কাল দেখতে পাই।
নেবুখদনেস্সরের সেনাবাহিনী তুরের বিরুদ্ধে এক দীর্ঘ ও কঠিন অভিযান পরিচালনা করেছিল। অবরোধটি প্রায় 13 বছর স্থায়ী হয়েছিল, আনুমানিক খ্রিস্টপূর্ব 586 থেকে 573। সৈন্যরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিল, প্রত্যেকের মস্তক টাক হয়ে গিয়েছিল এবং বোঝা বহন করতে করতে প্রত্যেকের কাঁধের চামড়া ঘষে উঠে গিয়েছিল। তবুও তারা তুর থেকে উল্লেখযোগ্য কোনো মজুরি বা লুটলব্ধ সম্পদ পায়নি। এই অলাভজনক পরিশ্রমের কারণে তুরের বিরুদ্ধে তার সেনাবাহিনী যে কাজ করেছিল তার প্রতিদানস্বরূপ মজুরি হিসেবে ঈশ্বর নেবুখদনেস্সরকে মিশর দেওয়ার সংকল্প করলেন।
আর সেই একই গৃহে অবস্থান কর, তারা যা দেয় তা খেতে ও পান করতে থাক, কারণ শ্রমিক তার মজুরির যোগ্য। গৃহ থেকে গৃহে যেও না। লুক 10:7।
অতএব নবুখদনেস্সর প্রথমে শোর অধিকার করলেন এবং 13 বছরের অবরোধের পর তাঁকে মিশর প্রদান করা হল। তিনি শোর অধিকার করার পূর্বে 586 খ্রিস্টপূর্বাব্দে জিরুসালেম অধিকার করেছিলেন। তারপর তিনি শোরের বিরুদ্ধে 13 বছরের অবরোধ সম্পন্ন করেন এবং তারপর মিশর। 586 খ্রিস্টপূর্বাব্দে জিরুসালেম অধিকার করা হয়েছিল এবং শোরের অবরোধ 586 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়ে 573 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। 13 সংখ্যাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত।
সিস্টার হোয়াইট আমাদের অবহিত করেন যে জিহিসকেলের পুস্তকে জিরুসালেম লাওদিকীয় সপ্তম দিবসীয় অ্যাডভেন্টিস্ট মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে এবং উত্তর দেশের রাজা নবুখদনেস্সর অন্তিমকালে পাপাল শক্তিকে প্রতিনিধিত্ব করে। 29 অধ্যায়ের ঐতিহাসিক দৃষ্টান্তে তোমার জাতির ডাকাতেরা অন্তিমকালে পাপাল রোমকে প্রতিনিধিত্ব করে অধ্যায়টিতে 3টি সত্তাকে জয় করে। প্রথমে সে জিরুসালেম অধিকার করে, তারপর শোর এবং সর্বশেষে মিশর।
বিচার ঈশ্বরের গৃহ থেকে আরম্ভ হয় এবং যুক্তরাষ্ট্রে প্রোটেস্ট্যান্টবাদের শিংটি রবিবার আইনের পূর্বেই প্রথমে জয় করা হয়। যুক্তরাষ্ট্রে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের শিংয়ের অন্তর্ভুক্ত হল লাউদিকীয় সপ্তম দিনের অ্যাডভেন্টিস্ট মণ্ডলী, যা পূর্বতন চুক্তিবদ্ধ জনগণকে প্রতিনিধিত্ব করে, যাদের 34 খ্রিস্টাব্দে প্রাচীন ইসরায়েলের ন্যায় এবং 1844 সালে প্রোটেস্ট্যান্টদের ন্যায় অতিক্রম করে যাওয়া হয়। 34 ও 1844 সালে ঈশ্বরের সেই পূর্বতন চুক্তিবদ্ধ জনগণকে অতিক্রম করে যাওয়ার ঘটনাদ্বয় উভয়ই ড্যানিয়েল 8:14-র 2300 বছরের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে উপস্থাপিত হয়েছে। বিচার ঈশ্বরের গৃহ থেকেই আরম্ভ হয় এবং প্রোটেস্ট্যান্টবাদের শিংটি রিপাবলিকানবাদের শিংয়ের পূর্বেই বিচারিত হয়।
কারণ সময় উপস্থিত হয়েছে যে বিচার ঈশ্বরের গৃহ হতেই আরম্ভ হইবে। আর যদি তাহা প্রথমে আমাদেরই মধ্যে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের আজ্ঞা মানে না তাহাদের পরিণাম কি হইবে ১ পিতর ৪:১৭।
মিশরের বিচার সম্বন্ধে প্রথম উল্লেখটি ২৯ অধ্যায়ের প্রথম পদে অবস্থিত এবং মিশরের প্রসঙ্গে ইজেকিয়েল কর্তৃক উল্লেখিত শেষ তারিখটি একই অধ্যায়ের ১৭ পদে পাওয়া যায়। অধ্যায়টি নির্দেশ করে যে আধুনিক রোম প্রথমে প্রোটেস্ট্যান্টবাদের শিংকে পরাভূত করে এবং পরে সোরকে, যা রিপাবলিকানবাদের সেই শিংকে প্রতিনিধিত্ব করে যেটি অতি শীঘ্র আগত রবিবার আইনের সময় পরাভূত হয়। যখন সোর যুক্তরাষ্ট্র রবিবার আইনের সময় নবুখদ্নিস্তরের দ্বারা বিজিত হয়, তখন মিশরও তার হাতে সমর্পিত হয়। সেই সময় পাপাশির মারণঘাতী ক্ষত আরোগ্যপ্রাপ্ত হয়। কেবল পাপাশির মারণঘাতী ক্ষতই তখন আরোগ্যপ্রাপ্ত হয় না, বরং ইজেকিয়েল আমাদের অবহিত করেন যে এটি পরবর্তী বৃষ্টির সময়কালে ঘটে।
সেই দিনে আমি ইসরায়েলের গৃহের শৃঙ্গ অঙ্কুরিত করিব এবং তাদের মধ্যে আমি তোমার মুখের উন্মোচন দান করিব, আর তাহারা জানিবে যে আমিই সদাপ্রভু। ইজিকিয়েল ২৯:২১।
যাকব ও ইসরায়েল।
যিশাইয়া ঘোষণা করেন যে ইসরায়েল কুড়ি মেলে পুষ্পিত হয় এবং সমগ্র পৃথিবীকে ফলে পরিপূর্ণ করে। কুড়ি মেলা, পুষ্পিত হওয়া এবং ফল ধারণের এই তিনটি ধাপ বৃষ্টির দ্বারাই সংঘটিত হয় এবং যিশাইয়ের মতে প্রচণ্ড বায়ু স্তব্ধ হলে পরবর্তী বৃষ্টি এসে উপস্থিত হয়। তিনি আরও নির্দেশ করেন যে কুড়ি মেলা, পুষ্পিত হওয়া এবং ফল ধারণের এই সময় পর্বে যাকবের পাপসমূহ অপসারিত হবে, এবং অপসারিত বলে যে হিব্রু শব্দটি অনুদিত হয়েছে তার অর্থ প্রায়শ্চিত্ত করা হয়েছে।
পরিমিত মাত্রায় যখন তা অঙ্কুরিত হয়ে বের হয়, তখন তুমি তার সঙ্গে বিচার বিতর্ক করিবে। পূর্ব বায়ুর দিনে তিনি আপন প্রবল বায়ুকে সংযত করেন, অতএব এই দ্বারা যাকবের অপরাধ মোচন করা হইবে এবং তাহার পাপ দূর করিবার সমুদয় ফল এই, যখন সে বেদীর সমস্ত পাথরকে চূর্ণ বিচূর্ণ খড়ি পাথরের ন্যায় করিবে, তখন উপবন মূর্তি ও খোদিত প্রতিমাসমূহ আর স্থির থাকিবে না। যিশাই ২৭:৮-৯।
যখন বিবাদের চার বায়ু তার প্রচণ্ড বায়ু সংযত করা হয়, তখন ১,৪৪,০০০ শিল মোহরকরণ শুরু হয় এবং পরিণামে অ্যাডভেন্টবাদের জ্ঞানী ও দুষ্ট পৃথক করা হয়, আর এই সমস্তই সম্পন্ন হয় পূর্ব বায়ুর দিনে। শিল মোহরকরণের সময় ৯:১১ ছিটানো দ্বারা শুরু হয় এবং রবিবার আইনের সময় এক পূর্ণ বর্ষণে তার সমাপ্তি ঘটে, যখন তখন পৃথিবী ফলে পরিপূর্ণ হয়। শিল মোহরকরণের সময়টি মালাখি ৩ সঙ্গে সঙ্গতিপূর্ণ এক ক্রমোন্নতিশীল পরিশোধন ও শুদ্ধিকরণ, কিন্তু যিহিষ্কেল ২৯-এর শুরু ও শেষ তারিখসমূহ দ্বারা প্রতিনিধিত্বকৃত ১৭ বছরের সময় পর্বে বাইবেলীয় ভাববাণীর ষষ্ঠ রাজ্যের জয় সংঘটিত হয়, যা জিরুসালেম দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। প্রোটেস্ট্যান্টবাদের শৃঙ্গের প্রতীক অর্থাৎ মণ্ডলী, এবং সোর শৃঙ্গ বা রিপাবলিকানবাদের প্রতীক অর্থাৎ রাষ্ট্র। সোরের ১৩ বছরের অবরোধের সমাপ্তির ঠিক পরেই মিশর দ্বারা প্রতিনিধিত্বকৃত ১০ রাজার সপ্তম রাজ্যের জয় সংঘটিত হয়। জিরুসালেম, সোর এবং মিশরের এই তিনটি জয় সংঘটিত হয় যখন ইসরায়েলের গৃহের শৃঙ্গ কুড়ি মেলে এবং তাকে মুখ খোলার ক্ষমতা দেওয়া হয়।
যাজক ইজিকিয়েল এবং যাজক জাখারিয়া উভয়ের মুকতা রবিবার আইনে শেষ হয়, যখন যুক্তরাষ্ট্র এবং বিলিয়মের গাধা উভয়েই কথা বলে। প্রভু রবিবার আইনে ইসরায়েলের গৃহকে মুখের উন্মোচন প্রদান করেন। তখন যাকবের পাপসমূহ শোধিত হয়েছে এবং তার নাম পরিবর্তিত হয়ে ইসরায়েলের গৃহ হয়েছে। তারা যে বার্তা ঘোষণা করে তা ভাববাণীমূলক মুকতার তৃতীয় সাক্ষী দ্বারা উপস্থাপিত, যে দানিয়েল দ্বারা প্রতিভাত। তখন তাকে দানিয়েল অধ্যায় ১১-এর বার্তা দেওয়া হয়, যা সেই সঙ্গে হবক্কুকের দর্শনও, যা তখন কথা বলে এবং মিথ্যা বলে না। ইজিকিয়েল, জাখারিয়া এবং দানিয়েল তৃতীয় দূতের উচ্চধ্বনির ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেমন জিরমিয়াও ১৫ অধ্যায়ে, যেখানে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যদি সে প্রথম নিরাশা থেকে ফিরে আসে, তবে সে ঈশ্বরের মুখ হবে।
কেন আমার যন্ত্রণা চিরস্থায়ী এবং আমার ক্ষত আরোগ্য অযোগ্য, যা সুস্থ হতে অস্বীকার করে? তুমি কি আমার কাছে একেবারেই মিথ্যাবাদীর ন্যায় হবে এবং সেই জলস্রোতের ন্যায় যা ব্যর্থ হয়? অতএব সদাপ্রভু এই কথা বলেন, যদি তুমি ফিরে আস, তবে আমি তোমাকে পুনরায় ফিরিয়ে আনব এবং তুমি আমার সম্মুখে দাঁড়াবে, এবং যদি তুমি নিকৃষ্টের মধ্য থেকে মূল্যবানটিকে পৃথক করে বের কর, তবে তুমি আমার মুখের ন্যায় হবে। তারা তোমার কাছে ফিরে আসুক, কিন্তু তুমি তাদের কাছে ফিরে যেও না। জিরেমিয়া ১৫:১৮-১৯।
যিশু সমাপ্তিকে সূচনার দ্বারা দৃষ্টান্ত রূপে উপস্থাপন করেন এবং ৯:১১-এ ছিটানো অঙ্কুর উৎপন্ন করল, আর যাকবের উদ্ভিদ বৃদ্ধি পেতে শুরু করল। এবং পরিশেষে যখন যাকবের অধর্ম শোধিত হবে তখন ইসরায়েলের গৃহ কথা বলবে। ৯:১১-এ যে অঙ্কুরোদ্গম বৃষ্টির দ্বারা সম্পন্ন হয়েছিল তা মোহরাঙ্কনের সময়ের শেষে এক অঙ্কুরোদ্গমের প্রতিরূপ, যখন ইসরায়েলের গৃহের শিং অঙ্কুরিত হয় ঠিক সেই স্থানে যেখানে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ ও রিপাবলিকানবাদের শিংসমূহ নবুখদ্নিৎসরের দ্বারা পরাভূত হয়।
সেই সময়ে প্রোটেস্ট্যান্টবাদের মিথ্যা শৃঙ্গ ও প্রোটেস্ট্যান্টবাদের সত্য শৃঙ্গের মধ্যে পার্থক্যটি এমনভাবে তুলনামূলকভাবে উপস্থাপিত হয়, যেমন ইসরায়েলের গোত্রসমূহের অন্যান্য দণ্ড থেকে পৃথকভাবে অঙ্কুরিত হওয়া হারুনের দণ্ড দ্বারা প্রতিরূপিত হয়েছিল। জিহিষ্কেলের ২৯ অধ্যায়ে উল্লিখিত ২টি তারিখ আসন্ন রবিবার আইনের সময় ১,৪৪,০০০ পতাকা উত্তোলনের ইতিহাসকে শনাক্ত করে।
কলি ধরা, পুষ্পিত হওয়া এবং ফলে পৃথিবী পরিপূর্ণ করার প্রক্রিয়াটি ৯:১১ তারিখে উত্তর বৃষ্টির ছিটিয়ে দেওয়ার সময়ে শুরু হয়েছিল, ঠিক যেমন পেন্টেকোস্টীয় ঋতুর সূচনা হয়েছিল যখন খ্রিস্ট তার শিষ্যদের ওপর অল্প কয়েক ফোঁটা শাসরূপে বর্ষণ করেছিলেন, যা পেন্টেকোস্টের দিকে নিয়ে গিয়েছিল যখন পূর্ণরূপে ঢেলে দেওয়া সংঘটিত হয়েছিল। ইয়াকবের প্রতারণাকারী শুদ্ধিকরণের সূচনায় ৯:১১-এর কলি ধরা, যা মোহরাঙ্কনের সময় রবিবারের আইনের সময়ে ইসরায়েলের গৃহের বিজয়ীর কলি ধরার প্রতিরূপ ছিল। শেষের দিকের এই কলি ধরা পূর্বতন চুক্তির লোকদের এবং ১,৪৪,০০০ মধ্যে একটি পার্থক্য চিহ্নিত করছে, যেমন কার্মেল পর্বতে অগ্নির বর্ষণ ভাববাদী এলিয়াহ এবং বালের ভাববাদীদের মধ্যে একটি পার্থক্য স্থাপন করেছিল। এই পার্থক্যটি এমন এক শ্রেণীর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে যারা ভবিষ্যৎবাণীমূলকভাবে এক জাল শান্তি ও নিরাপত্তার বার্তার কারণে লজ্জিত, আর অন্য শ্রেণীটি ভবিষ্যৎবাণীমূলকভাবে আনন্দিত এবং তারা কখনও লজ্জিত হবে না।
মিশরের ৬টি তারিখ।
ইজেকিয়েল মিশর সম্পর্কিত আরও ৪টি তারিখ উল্লেখ করেছেন এবং সেই তারিখগুলোর মধ্যে ২টি বন্দিত্বের ১১ বর্ষকে চিহ্নিত করে আর অপর ২টি তারিখ বন্দিত্বের ১২ বর্ষকে চিহ্নিত করে।
১১ বছরের অবরোধ।
আর ১১ বছরে প্রথম মাসে মাসের সপ্তম দিনে সদাপ্রভুর বাক্য রমার কাছে উপস্থিত হয়ে বলল, হে মনুষ্যপুত্র, আমি মিশরের রাজা ফরৌনের বাহু ভেঙে দিয়েছি, আর দেখ, তা আরোগ্যের জন্য বাঁধা হবে না, তা বাঁধবার জন্য ব্যান্ডেজ পরানো হবে না, যেন তা তরবারি ধরিবার জন্য শক্ত হয়। ইজিহিষ্কেল ৩০:২০-২১। এবং ১১ বছরে তৃতীয় মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে এই বলে উপস্থিত হল, হে মনুষ্যপুত্র, মিশরের রাজা ফেরাউনের কাছে এবং তার জনসমষ্টির কাছে বল, তোমার মহত্বে তুমি কার সদৃশ। ইজেকিয়েল ৩১:১-২।
বন্দিত্বের ১১ বছরে ৩০তম অধ্যায়ে মিশর ও ফেরাউনের বাহু ভগ্ন হয় এবং বাবিলের বাহু শক্তিশালী করা হয়। ১১ বছরে ৩১তম অধ্যায়ে মিশরের পতন এবং জগতের উপর তার প্রভাব চিহ্নিত করা হয়েছে।
১২ বর্ষ ও জিরুসালেমের পতন।
১২ বছরের ২টি তারিখ ইজেকিয়েল ৩২ অধ্যায়ে অবস্থিত।
আর ১২ বছরে ১২ মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল। তিনি কহিলেন, হে মনুষ্যপুত্র, মিশরের রাজা ফরৌনের বিষয় বিলাপ কর এবং তাহাকে বল, তুমি জাতিসমূহের মধ্যে এক যুবসিংহের সদৃশ এবং তুমি সমুদ্র সমূহে এক তিমির ন্যায়। তুমি তোমার নদীসমূহ লইয়া বাহির হইয়াছিলে এবং তোমার পদদ্বারা জলসমূহ ঘোলা করিয়াছিলে এবং তাহাদের নদীসমূহ কলুষিত করিয়াছিলে। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অতএব আমি বহু লোকের সমাবেশ দ্বারা তোমার উপরে আমার জাল বিস্তার করিব এবং তাহারা তোমাকে আমার জালে তুলিয়া আনিবে। ইজিকিয়েল ৩২:১-৩। এবং দ্বাদশ বর্ষে মাসের পঞ্চদশ দিনে এমন ঘটল যে সদাপ্রভুর বাক্য আমার নিকটে এসে বলল, হে মনুষ্য সন্তান, মিশরের জনসমষ্টির জন্য বিলাপ কর এবং তাহাদিগকে, অর্থাৎ তাহাকে ও প্রসিদ্ধ জাতিসমূহের কন্যাদিগকে পৃথিবীর অধোভাগে তাহাদের সঙ্গে যারা গহ্বরে নেমে যায় নিক্ষেপ কর। জিহিষ্কেল ৩২:১৭-১৮।
হারাও এবং তার জনসমাবেশ।
৩১তম অধ্যায়ে মিশরের বিরুদ্ধে ঘোষিত বাণীর শেষ পদগুলোতে বলা হয়েছে,
আমি জাতিগণকে তাহার পতনের শব্দে কম্পিত করিয়াছিলাম, যখন আমি তাহাকে গহ্বরে অবতরণকারীদের সহিত পাতালে নিক্ষেপ করিলাম, এবং এদেনের সমস্ত বৃক্ষ, লেবাননের মনোনীত ও শ্রেষ্ঠতম বৃক্ষসমূহ, জলপাই সকলই পৃথিবীর নিম্নস্থ অংশসমূহে সান্ত্বনা পাইবে, তাহারাও তাহার সহিত পাতালে নামিয়া গিয়াছিল, সেই সকলের নিকটে যাহারা তরবারির দ্বারা নিহত এবং যাহারা তাহার বাহু ছিল, যাহারা জাতিগণের মধ্যে তাহার ছায়াতলে বাস করিত। মহিমা ও মহানতায় এদেনের বৃক্ষসমূহের মধ্যে তুমি কাহার সদৃশ, তথাপি তোমাকে এদেনের বৃক্ষসমূহের সহিত পৃথিবীর নিম্নস্থ অংশসমূহে নামাইয়া দেওয়া হইবে। তুমি অচ্ছিন্নতবক লোকদের মধ্যে তরবারির দ্বারা নিহতদের সহিত শয়ন করিবে। এই হইল ফরৌন ও তাহার সমুদয় জনসমাবেশ। প্রভু সদাপ্রভু এই কথা কহেন। ইজেকিয়েল ৩১:১৬-১৮।
মিশরের বিরুদ্ধে ৩২তম অধ্যায়ের ভবিষ্যৎবাণীমূলক ঘোষণায় শেষের পদসমূহ ৩১তম অধ্যায়ের বিষয়কে পুনরাবৃত্ত ও বিস্তৃত করেছে এবং এতে সমান্তরাল এক সমাপনী উক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
কারণ আমি জীবিতদের দেশে আমার ভয় বিস্তার করেছি, আর তিনি খৎনাবিহীনদের মধ্যে তরবারিতে নিহতদের সঙ্গে তাদেরই মাঝখানে শহীদ হবেন, অর্থাৎ ফরৌন ও তার সমুদয় জনতা। প্রভু ঈশ্বর এই কথা বলেন। ইজেকিয়েল ৩২:২।
২৯তম অধ্যায়ের ১৭।
২৯ অধ্যায়ে উপস্থাপিত ১৭ বছরের সময় পরিসরের মধ্যে অবস্থিত তারিখগুলো নেবুখদনেজরের মিশর জয়ের বিষয়টি এবং মিশরের ৪০ বছরের উজাড় অবস্থার সময়কালকে নির্দেশ করে। ৪০ একটি মরুপ্রান্তরকে নির্দেশ করে যা পৃথিবীর উজাড় অবস্থায় সহস্র বছরের প্রতিরূপ।
আমি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করিলাম, আর দেখিলাম তাহা আকারহীন ও শূন্য, এবং আকাশমণ্ডলের প্রতি আর তাহাতে কোনো আলো ছিল না। আমি পর্বতমালার প্রতি দৃষ্টিপাত করিলাম, আর দেখিলাম তাহারা কম্পিত হইতেছিল এবং সমস্ত পাহাড় টলিয়া উঠিতেছিল। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখিলাম সেখানে কোনো মানুষ ছিল না এবং আকাশের সমস্ত পক্ষী উড়িয়া পালাইয়া গিয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখিলাম উর্বর স্থান প্রান্তরে পরিণত হইয়াছে এবং তাহার সমস্ত নগর সদাপ্রভুর সম্মুখে ও তাহার প্রজ্বলিত ক্রোধে ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। কারণ সদাপ্রভু এই কথা বলিয়াছেন, সমুদয় দেশ উজাড় হইবে, তথাপি আমি সম্পূর্ণ বিনাশ করিব না। জিরমিয়া ৪:২৩-২৭।
ইজেকিয়েল ২৯ অধ্যায়ে মিশরের ৪০ বছরের বিরানতার শেষে দুষ্টদের চূড়ান্ত পুনরুত্থান এবং তাদের পরিণামিক বিনাশ উপস্থাপিত হয়েছে।
ভয় এবং গর্ত এবং ফাঁদ তোমার উপরে আছে হে পৃথিবীর অধিবাসী, আর এমন ঘটবে যে যে ভয়ের শব্দ থেকে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্তের মধ্য থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। কারণ ঊর্ধ্ব দেশের জানালাগুলি খুলে গেছে এবং পৃথিবীর ভিত্তিসমূহ কেঁপে উঠছে। পৃথিবী সম্পূর্ণরূপে ভেঙে গেছে, পৃথিবী সম্পূর্ণ গলে গেছে, পৃথিবী অত্যন্ত বিচলিত হয়েছে। পৃথিবী মাতালার ন্যায় এদিক ওদিক দুলবে এবং একটি কুড়ে ঘরের ন্যায় সরিয়ে ফেলা হবে, এবং তার অপরাধ তার উপরে ভারী হয়ে থাকবে, আর তা পতিত হবে এবং আর কখনো উঠবে না। আর সেই দিনে এমন ঘটবে যে সদাপ্রভু ঊর্ধ্বে অবস্থানকারী উচ্চগণের বাহিনীকে এবং পৃথিবীর উপরে পৃথিবীর রাজাগণকে দণ্ড দেবেন, আর তাদের একত্র করা হবে যেমন বন্দীদের গর্তে একত্র করা হয়, এবং তাদের কারাগারে আবদ্ধ করা হবে, এবং বহুদিন পরে তাদের পরিদর্শন করা হবে। যিশাই ২৪:১৭-২২।
মিশরের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি তারিখ দ্বারা একত্রিত করা হয়েছে যে জিহিষ্কেলের বার্তা তা পার্থিব অজগর শক্তির চূড়ান্ত বিনাশকে চিহ্নিত করে। এই বিনাশ অদূর আসন্ন রবিবার আইন থেকে আরম্ভ হয় এবং সহস্রাব্দের শেষে দুষ্ট মিশরীয়দের চূড়ান্ত ধ্বংস পর্যন্ত অব্যাহত থাকে। ভাববাণীমূলক সাক্ষ্যে জন্তু এবং মিথ্যা ভাববাদী অগ্নিহরদে তাদের পরিণতিতে উপনীত হয়, যা খ্রিস্টের দ্বিতীয় আগমনকে নির্দেশ করে। কিন্তু ড্রাগনের শক্তির অগ্নিহরদে বিনাশ ঘটে সহস্রাব্দের শেষে।
এবং সেই পশুটিকে ধরা হল এবং তার সঙ্গে সেই মিথ্যা ভাববাদীকেও, যে তার সম্মুখে অলৌকিক কার্য সাধন করেছিল, যার দ্বারা সে তাদের প্রতারিত করেছিল যারা পশুটির চিহ্ন গ্রহণ করেছিল এবং যারা তার প্রতিমূর্তির উপাসনা করেছিল। এ উভয়কে জীবিত অবস্থায় গন্ধক জ্বলন্ত অগ্নিহ্রদে নিক্ষেপ করা হল, আর অবশিষ্টরা সেই অশ্বারোহীর তরবারির দ্বারা নিহত হল, যে তরবারি তার মুখ থেকে নির্গত হচ্ছিল এবং সমস্ত পক্ষী তাদের মাংসে পরিতৃপ্ত হল। প্রকাশিত বাক্য ১৯:২০-২১।
খ্রিস্টের দ্বিতীয় প্রত্যাবর্তনে পশু ও মিথ্যা ভাববাদীর পরিণতি ভাববাদীমূলকভাবে সংঘটিত হয়, কিন্তু খ্রিস্টের তৃতীয় প্রত্যাবর্তনে সহস্র বছর পরে অজগর তার পরিণামের সম্মুখীন হয়।
আর আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার হাতে অতল গহ্বরের চাবি ও এক বৃহৎ শৃঙ্খল ছিল। আর সে সেই ড্রাগনকে, সেই প্রাচীন সর্পকে, যাহা দিয়াবল ও শয়তান ধরিয়া ফেলিল এবং তাহাকে এক সহস্র বৎসরের জন্য বাঁধিল এবং তাহাকে অতল গহ্বরে নিক্ষেপ করিল এবং তাহাকে বন্ধ করিয়া রাখিল ও তাহার উপরে এক মোহর স্থাপন করিল, যেন সেই সহস্র বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত সে জাতিগণকে আর প্রতারিত করিতে না পারে এবং তাহার পর তাহাকে অল্পকালের জন্য মুক্ত করা আবশ্যক। প্রকাশিত বাক্য ২০:১-৩ পর্যন্ত।
একাদশ ও দ্বাদশ বছর।
জিহিষ্কেল ২৯ অধ্যায়ের ২টি তারিখে উপস্থাপিত ১৭ বছরের সময়কাল বন্দিত্বের ১০ম বছরে শুরু হয়ে ২৭তম বছরে সমাপ্ত হয়। ৩০ ও ৩১ অধ্যায়ের বার্তাগুলি একাদশ বছরে উপস্থাপিত হয়েছিল এবং ৩২ অধ্যায়ে উপস্থাপিত ২টি তারিখ বন্দিত্বের দ্বাদশ বছরে দেওয়া হয়েছিল। যে ১৭ বছরের সময়কাল ১০ম বছরে আনুমানিকভাবে জিরুসালেম অবরোধের সূচনাকালে শুরু হয়েছিল, তারপরে আসে একাদশ বছরের ২টি মিশর সম্পর্কিত বার্তা, যা ৩০ ও ৩১ অধ্যায়ে উপস্থাপিত হয়েছে। একত্রে একাদশ বছরের এই দুই বার্তা রবিবার আইনের ঠিক পূর্ববর্তী একটি বার্তাকে উপস্থাপন করে। দ্বাদশ বছরের অপর দুটি মিশর সম্পর্কিত বার্তা ৫৮৬ ও ৫৮৫ খ্রিস্টপূর্বে জিরুসালেম ধ্বংসের সময়ে অথবা তার অল্পকাল পরে সংঘটিত হয়েছিল। খ্রিস্টের আগমনের বার্তাটি মধ্যরাত্রির ক্রন্দনের বার্তার অংশ হিসেবে ঘোষণা করা হয়, যা রবিবার আইনের সময় উচ্চকণ্ঠের ক্রন্দনের বার্তায় পরিণত হয়। রবিবার আইনের পূর্বে মিশরের দুটি বার্তা ঘোষণা করা হয় এবং রবিবার আইনের সময় বা তার অববাহিত পরে মিশরের আরও দুটি বার্তা ঘোষণা করা হয়। একই বছরে প্রদত্ত এই বার্তাগুলোর দ্বিগুণতা অবরোধ চলাকালে, যার পরিণতি জিরুসালেমের ধ্বংসে উপনীত হয়, এবং অপর দুটি বার্তা রবিবার আইনের সময় দ্বিতীয় স্বর্গদূতের বার্তাকে প্রতিরূপিত করে, যেখানে সর্বদাই একটি দ্বিগুণতা থাকে। দ্বিতীয় বার্তার পর সর্বদাই তৃতীয় বার্তা আসে।
কলম ও কণ্ঠের দ্বারা আমাদের সেই ঘোষণা ধ্বনিত করতে হবে, তাদের ক্রম এবং সেই ভাববাণীগুলোর প্রয়োগ প্রদর্শন করতে হবে, যা আমাদের তৃতীয় স্বর্গদূতের বার্তার কাছে নিয়ে আসে। প্রথম ও দ্বিতীয় বার্তা ব্যতীত তৃতীয়টি হতে পারে না। এই বার্তাগুলি আমাদের জগতের কাছে পুস্তক, পত্রিকায় এবং ভাষণে উপস্থাপন করতে হবে। ভাববাণীমূলক ইতিহাসের ধারায় যে বিষয়গুলি ঘটেছে এবং যে বিষয়গুলি ঘটবে তা প্রদর্শন করতে করতে। সিলেক্টেড মেসেজেস, বুক ২, ১০৪-১০৫।
তৃতীয় বার্তার সময়ে অনুগ্রহকালের দ্বার বন্ধ হয়ে যায়। রবিবার আইনের সময়ে যুক্তরাষ্ট্রের জন্য অনুগ্রহকাল সমাপ্ত হয় এবং মিখায়েল উঠে দাঁড়ালে জগতের জন্য অনুগ্রহকাল সমাপ্ত হয়। এই উভয় রুদ্ধ দ্বারই তৃতীয় বার্তাকে নির্দেশ করে, যার পূর্বে সর্বদাই দ্বিতীয় বার্তা আসে, আর সেই দ্বিতীয় বার্তাটি সর্বদাই দ্বিবিধ বার্তা। দ্বিতীয় স্বর্গদূতের ক্ষমতায়ন সম্পন্ন হয় যখন তার সঙ্গে মধ্যরাত্রির ক্রন্দনের বার্তা যুক্ত হয়। মানবজাতির প্রতি ঘোষিত এই দুইটি বার্তা, যা ইজেকিয়েলের ৩০ ও ৩১ অধ্যায়ে মিশরের বিরুদ্ধে উচ্চারিত ঘোষণাসমূহ দ্বারা উপস্থাপিত হয়েছে, নির্দেশ করে কখন মধ্যরাত্রির ক্রন্দনের বার্তাটি দ্বিতীয় স্বর্গদূতের সঙ্গে যুক্ত হয়, আর ৩২তম অধ্যায়ের ২টি বার্তা উচ্চকণ্ঠধ্বনিতে তৃতীয় স্বর্গদূতের ক্ষমতায়নকে নির্দেশ করছে। মানবীয় ঘটনাবলীর জটিল পারস্পরিক ক্রিয়ার মধ্যে জিহিষ্কেলের চক্রসমূহ মানবজাতির প্রতি অন্তিম সতর্কবার্তাকে শনাক্ত করে, যা তৃতীয় স্বর্গদূতের সতর্কবার্তা, আর তৃতীয় স্বর্গদূত গঠিত হয়েছে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতর সতর্কবার্তাসমূহ দ্বারা। রবিবার আইনের পূর্ববর্তী মধ্যরাত্রির আর্তধ্বনি এবং রবিবার আইনের পরবর্তী উচ্চ আর্তধ্বনি জিহিষ্কেলের ৪টি তারিখের দ্বারা উপস্থাপিত হয়েছে, যা ২৯ অধ্যায়ের ১৭ বছরের আলফা ও ওমেগা তারিখসমূহের মধ্যে অবস্থান করে এবং সেই তারিখসমূহ দানিয়েল ১১ অধ্যায়ের ৪০ পদে নিহিত গুপ্ত ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেমনটি একই অধ্যায়ের ১১ থেকে ১৬ পদে উপস্থাপিত হয়েছে। দানিয়েল ১০ম অধ্যায়ে ইজেকিয়েলের ন্যায় দানিয়েলকে বোবা করা হয়। দানিয়েলের বোবা ভাব ৩টি স্পর্শের মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়। প্রথম ও তৃতীয় স্পর্শ দেবদূত গাব্রিয়েলের পক্ষ থেকে এসেছিল, আর মধ্যবর্তী স্পর্শটি ছিল খ্রিস্টের স্পর্শ। দানিয়েল যেমন পিতর কৈশোরিয়া ফিলিপ্পি ও ক্রুশের মধ্যবর্তী অবস্থানে ছিল, তেমনি মধ্যবর্তী অবস্থানে আছে। মধ্যবর্তী অবস্থায় পিতর মহিমান্বিত খ্রিস্টকে দেখেছিল, যেমন দানিয়েলও ১০ম অধ্যায়ে দেখেছিল। তিন দূতের মধ্যবর্তীটি হল দ্বিতীয় বার্তা, যা দুটি বার্তার সমন্বয়।
চতুর্থ মাসের পঞ্চম দিন ও ১৮৪৪।
জিহিষ্কেল প্রথম অধ্যায়ের এক ও দুই পদে জিহিষ্কেল চতুর্থ মাসের পঞ্চম দিনে অবস্থান করছেন, যা 1844 সালের সপ্তম মাসের আন্দোলনের মধ্যবিন্দুর সঙ্গে সঙ্গতিপূর্ণ। জিহিষ্কেল 1844 সালের 19 এপ্রিল এবং 22 অক্টোবরের মধ্যবর্তী অবস্থানে রয়েছেন, যেমন 1844 সালে মধ্যরাত্রির ধ্বনির বার্তাবাহক স্যামুয়েল স্নো ছিলেন, যখন তিনি বোস্টনে এই বার্তার তার প্রথম সুস্পষ্ট উপলব্ধি উপস্থাপন করেছিলেন। 19 এপ্রিলের 93 দিন পরে এবং 1844 সালের 22 অক্টোবর দ্বার বন্ধ হওয়ার 93 দিন আগে, 1844 সালের 21 জুলাই স্যামুয়েল স্নো বোস্টনে ছিলেন, সপ্তম মাসের আন্দোলনের মধ্যবিন্দুতে। এ কথা না জেনেই যে তিনি ভাববাণীমূলকভাবে রূপান্তর পর্গতে পিতরের সঙ্গে, সপ্তদশ জোবেল চক্রের ত্রিশতম বছরে জিহিষ্কেলের সঙ্গে এবং দশম অধ্যায়ের দর্শন আয়নার দর্শনে দানিয়েলের দ্বিতীয় স্পর্শের সঙ্গে দাঁড়িয়েছিলেন।
শোর,
আমরা ইজেকিয়েলের জিরুসালেম সম্পর্কিত ছয়টি উল্লেখের তারিখ নির্ধারণের বিষয়ে ফিরে যাওয়ার আগে প্রথমে আমাদের সেই একটিমাত্র তারিখ শনাক্ত করা উচিত যা তুরের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল।
এবং একাদশ বর্ষে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়ে বলল, হে মনুষ্যপুত্র, যেহেতু শোর জিরুসালেমের বিরুদ্ধে বলেছে, আহা, সে ভেঙে পড়েছে, যে ছিল জাতিসমূহের দ্বার, সে আমার দিকে ফিরেছে, এখন সে ধ্বংসপ্রাপ্ত, আমি পরিপূর্ণ হব। তাই প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখো হে শোর, আমি তোমার বিরুদ্ধে এবং আমি তোমার বিরুদ্ধে বহু জাতিকে উঠিয়ে আনব, যেমন সমুদ্র তার ঢেউগুলিকে উঠিয়ে আনে। তারা শোরের প্রাচীরগুলি ধ্বংস করবে এবং তার মিনারগুলি ভেঙে ফেলবে। আমিও তার ধুলি তার উপর থেকে ঝেড়ে ফেলব এবং তাকে শিলার চূড়ার মতো করব। সমুদ্রের মাঝখানে তা জাল শুকানোর স্থান হবে, কারণ আমি এই কথা বলেছি, প্রভু সদাপ্রভু বলেন, এবং তা জাতিসমূহের লুট সামগ্রী হবে। আর তার কন্যারা যারা প্রান্তরে আছে তারা তরবারির দ্বারা নিহত হবে। তখন তারা জানতে পারবে যে আমি সদাপ্রভু, কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখো আমি উত্তর দিক থেকে বাবিলের রাজা নবুখদ্রেজরকে, রাজাদের রাজাকে শোরের বিরুদ্ধে আনব, অশ্ব, রথ, অশ্বারোহী, সৈন্যদল এবং বহু সংখ্যক লোকসহ।
সেই মাঠে তোমার কন্যাদের তরবারি দ্বারা বধ করবে এবং সে তোমার বিরুদ্ধে এক দুর্গ নির্মাণ করবে, তোমার বিরুদ্ধে মাটির ঢিবি উঁচু করবে এবং তোমার বিরুদ্ধে ঢাল উত্তোলন করবে। সে তোমার প্রাচীরগুলোর বিরুদ্ধে যুদ্ধযন্ত্র স্থাপন করবে এবং তার কুঠার দ্বারা তোমার মিনারগুলো ভেঙে ফেলবে। তার অশ্বসমূহের প্রাচুর্যের কারণে তাদের ধুলা তোমাকে আচ্ছন্ন করবে। অশ্বারোহীদের চাকার ও রথসমূহের শব্দে তোমার প্রাচীরগুলো কেঁপে উঠবে যখন সে তোমার ফটকগুলো দিয়ে প্রবেশ করবে, যেমন লোকেরা এমন এক নগরে প্রবেশ করে যেখানে প্রাচীরে ভাঙন সৃষ্টি হয়েছে। তার অশ্বসমূহের খুর দ্বারা সে তোমার সমস্ত পথ দলান মারিয়ে দেবে। সে তোমার লোকদের তরবারি দ্বারা বধ করবে এবং তোমার শক্তিশালী দুর্গসমূহ ভূমিতে লুটিয়ে পড়বে। আর তারা তোমার ঐশ্বর্যের লুণ্ঠন করবে এবং তোমার বাণিজ্য দ্রব্যকে শিকার স্বরূপ গ্রহণ করবে। তারা তোমার প্রাচীরগুলো ভেঙে ফেলবে এবং তোমার মনোরম গৃহগুলো ধ্বংস করবে। আর তারা তোমার পাথর, তোমার কাঠ ও তোমার ধুলা জলের মাঝখানে নিক্ষেপ করবে। আর আমি তোমার গানের ধ্বনি থামিয়ে দেব এবং তোমার বীণাসমূহের শব্দ আর শোনা যাবে না। আর আমি তোমাকে শিলার চূড়ার ন্যায় করব, তুমি জাল শুকানোর স্থান হবে, তোমাকে আর নির্মিত করা হবে না, কারণ আমি সদাপ্রভু এই কথা বলেছি, প্রভু সদাপ্রভু এই কথা বলেন।
অতএব প্রভু সদাপ্রভু স্বরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে যখন আহতেরা আর্তনাদ করে, যখন তোমার মধ্যেই বধ সংঘটিত হয়, তখন কি দ্বীপপুঞ্জ কাঁপিয়া উঠিবে না? তখন সমুদ্রের সমস্ত রাজপুত্র তাহাদের সিংহাসন হইতে নামিয়া আসিবে, তাহাদের পোশাক খুলিয়া রাখিবে এবং তাহাদের নকশাকাটা বস্ত্র খুলিয়া ফেলিবে। তাহারা কম্পনকে বস্ত্ররূপে পরিবে, তাহারা ভূমিতে বসিবে, প্রতি মুহূর্তে কাঁপিবে এবং তোমার কারণে বিস্মিত হইবে। আর তাহারা তোমার বিষয়ে এক বিলাপ উচ্চারণ করিবে এবং তোমাকে বলিবে, হে সমুদ্র যাত্রীদের দ্বারা অধিষ্ঠিত খ্যাতিমান নগরী, তুমি কেমন ধ্বংস হইলে! তুমি যে সমুদ্রে পরাক্রান্ত ছিলে, তুমি ও তোমার অধিবাসীরা, যাহারা সেখানে বিচরণকারী সকলের উপরে আপন ভয় বিস্তার করিত, এখন তোমার পতনের দিনে দ্বীপপুঞ্জ কাঁপিবে। হ্যাঁ, সমুদ্রস্থিত দ্বীপপুঞ্জ তোমার প্রস্থানকালে বিচলিত হইবে, কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যখন আমি তোমাকে জনশূন্য নগর করিব, সেই সকল নগরের ন্যায় যাহাতে কেহ বাস করে না,
যখন আমি তোমার উপরে গভীর জলরাশি উঠাইয়া আনিব এবং মহাজল তোমাকে আচ্ছন্ন করিবে, যখন আমি তোমাকে তাহাদের সহিত নামাইয়া লইয়া যাইব যাহারা গহ্বরে অবতরণ করে প্রাচীনকালের লোকদের সহিত, এবং তোমাকে পৃথিবীর নিম্নস্থানে প্রাচীনকাল হইতে জনশূন্য স্থানসমূহে তাহাদের সহিত স্থাপন করিব যাহারা গহ্বরে নামে, যেন তুমি আর অধিষ্ঠিত না হও, এবং আমি জীবিতদের দেশে মহিমা স্থাপন করিব। আমি তোমাকে এক ভয়ের বিষয় করিব এবং তুমি আর থাকিবে না। যদিও তোমাকে অন্বেষণ করা হয়, তথাপি তোমাকে আর কখনো পাওয়া যাইবে না। প্রভু সদাপ্রভু এই কথা বলেন। ইজিকিয়েল ২৬:১-২১।
যে বছরে জিরুসালেম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সে বছরেই তুরের বার্তা ঘোষণা করা হয়েছিল, এবং এটি অদূরাগত সান্ডে আইনের সময়ে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের পতনকে উপস্থাপন করে। সান্ডে আইনের সময়ে যুক্তরাষ্ট্র তুর ভবিষ্যৎবাণীমূলকভাবে আনন্দ করে, কারণ সে জিরুসালেমকে পরাস্ত করেছে, যাকে সিস্টার হোয়াইট লাওদিকেয়ার সপ্তম দিবসীয় অ্যাডভেন্টিস্ট মণ্ডলী হিসেবে চিহ্নিত করেন, আর যাকে ইজেকিয়েল জনগণের দ্বারসমূহ বলে অভিহিত করেন। তুর নির্দেশ করে যে জিরুসালেম অতীতে জনগণের দ্বারসমূহ ছিল, ভবিষ্যৎবাণীমূলকভাবে একটি দ্বার হল একটি মণ্ডলী।
তখন তিনি ভীত হয়ে বললেন, এ স্থান কতই না ভয়ঙ্কর, এ তো আর কিছু নয়, এ ঈশ্বরের গৃহ এবং এই স্বর্গের দ্বার। পরে যাকব প্রাতে অতি ভোরে উঠে যে পাথরটি তিনি মাথার নিচে রেখেছিলেন তা তুলে স্তম্ভরূপে স্থাপন করলেন এবং তার চূড়ার উপরে তেল ঢাললেন, আর তিনি সেই স্থানের নাম রাখলেন বেতেল। কিন্তু সেই নগরের প্রথম নাম ছিল লুজ। আদিপুস্তক ২৮:১৭-১৯।
বেতেল শব্দের অর্থ ঈশ্বরের গৃহ, এবং তুর আনন্দ করে যে সে লাওদিকেয়ার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলীকে সূর্য উপাসনা কার্যকর করার বিষয়টি গ্রহণ করতে বাধ্য করেছে। কিন্তু সূর্য উপাসনা কার্যকরাকারীদের এই ভ্রান্ত উল্লাস সত্ত্বেও ঈশ্বর জিহিষ্কেলের মাধ্যমে ঘোষণা করেন যে, হে তুর, দেখ, আমি তোর বিরুদ্ধে, এবং সমুদ্র যেমন তার ঢেউগুলিকে উপরে তোলে, তেমনি আমি বহু জাতিকে তোর বিরুদ্ধে উঠিয়ে আনব, আর তারা তুরের প্রাচীরসমূহ ধ্বংস করবে এবং তার দুর্গম মিনারসমূহ ভেঙে ফেলবে। তুরুসের প্রাচীরসমূহ তুরুসের সুরক্ষাকে নির্দেশ করে। প্রাচীর ১০ আজ্ঞার প্রতীক।
এখানে নবী এমন এক জনগোষ্ঠীর বর্ণনা করেছেন যারা সত্য ও ধার্মিকতা থেকে সাধারণ বিচ্যুতির এক সময়ে সেই নীতিসমূহ পুনঃস্থাপন করার চেষ্টা করছে যেগুলি ঈশ্বরের রাজ্যের ভিত্তি। তারা ঈশ্বরের ব্যবস্থায় সৃষ্ট একটি ভঙ্গের মেরামতকারী, সেই প্রাচীরের যা তিনি তার মনোনীতদের সুরক্ষার জন্য তাদের চারদিকে স্থাপন করেছেন এবং যার ন্যায় সত্য ও পবিত্রতার বিধিগুলির প্রতি আনুগত্যই তাদের চিরস্থায়ী রক্ষাকবচ হওয়ার কথা। প্রফিটস অ্যান্ড কিংস ৬৭৭।
ঈশ্বরের ব্যবস্থা একটি সুরক্ষার প্রাচীর, কিন্তু বহুবচনে প্রাচীরসমূহ সেই দুই নীতিকে নির্দেশ করে যা সুরক্ষা প্রদান করেছিল এবং টায়ারের সমৃদ্ধি ও সাফল্য উৎপন্ন করেছিল। টায়ার হচ্ছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান শিংয়ের একটি প্রতীক।
এবং তার মেষ শাবকের ন্যায় দুইটি শিং ছিল। মেষ শাবক সদৃশ শিংগুলি যৌবন, নির্দোষিতা ও নম্রতার ইঙ্গিত বহন করে, যা ১৭৮৮ সালে ভাববাদীর নিকট উঠিয়া আসিতেছে বলিয়া উপস্থাপিত হওয়ার সময় যুক্তরাষ্ট্রের চরিত্রকে যথার্থরূপে প্রতিনিধিত্ব করে। যারা প্রথমে আমেরিকায় পলায়ন করিয়া গিয়াছিলেন এবং রাজকীয় অত্যাচার ও যাজকীয় অসহিষ্ণুতা হইতে আশ্রয় অনুসন্ধান করিয়াছিলেন, সেই খ্রিস্টীয় নির্বাসিতদের মধ্যে অনেকেই এমন এক সরকার প্রতিষ্ঠা করিবার সংকল্প করিয়াছিলেন যার বিস্তৃত ভিত্তি হইবে নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা। তাহাদের মতামত স্বাধীনতার ঘোষণাপত্রে স্থান পায়, যেখানে এই মহান সত্য ঘোষণা করা হইয়াছে যে সমস্ত মানুষ সমানরূপে সৃষ্ট এবং জীবন, স্বাধীনতা ও সুখের অন্বেষণের অবিচ্ছেদ্য অধিকারে ভূষিত, আর সংবিধান জনগণকে স্বশাসনের অধিকার নিশ্চিত করে এই মর্মে যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিগণ আইন প্রণয়ন ও পরিচালনা করিবেন। ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাও প্রদান করা হইয়াছিল, প্রত্যেক ব্যক্তিকে তাহার বিবেকের নির্দেশ অনুসারে ঈশ্বরের উপাসনা করিবার অনুমতি দেওয়া হয়। প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ জাতির মৌলিক নীতিতে পরিণত হইল। এই নীতিসমূহই তাহার শক্তি ও সমৃদ্ধির রহস্য। সমগ্র খ্রিস্টজগতে নিপীড়িত ও পদদলিত লোকেরা আগ্রহ ও আশা লইয়া এই দেশের প্রতি দৃষ্টিপাত করিয়াছে। লক্ষ লক্ষ মানুষ ইহার তটে আসিবার চেষ্টা করিয়াছে, এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী জাতিসমূহের মধ্যে এক প্রধান স্থানে উন্নীত হইয়াছে। প্রতীকের মেষ শাবক সদৃশ সিংসমূহ এবং অজগরের কণ্ঠস্বর এভাবে নির্দেশ করে যে এই প্রতীকে উপস্থাপিত জাতির ঘোষিত নীতি ও বাস্তব আচরণের মধ্যে এক চমকপ্রদ বৈপরীত্য বিদ্যমান। জাতির কথা বলা বলতে তার আইন প্রণয়নকারী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কার্যকলাপকেই বোঝায়। এমন কার্যকলাপের মাধ্যমে সে সেই উদার ও শান্তিপ্রিয় নীতিসমূহকেই মিথ্যা প্রতিপন্ন করবে যেগুলিকে সে তার নীতিমালার ভিত্তি বলে প্রকাশ করেছে। এই ভবিষ্যৎবাণী যে সে অজগরের ন্যায় কথা বলবে এবং প্রথম পশুর সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে তা স্পষ্টভাবেই সেই অসহিষ্ণুতা ও নির্যাতনের মনোভাবের বিকাশের পূর্বাভাস দেয় যা অজগর এবং চিতাবাঘ সদৃশ পশু দ্বারা প্রতিকায়িত জাতিসমূহের মধ্যে প্রকাশিত হয়েছিল। এবং এই উক্তি যে দুই শিংযুক্ত পশুটি পৃথিবী ও তদ্বাসী সকলকে প্রথম পশুকে উপাসনা করায় তা নির্দেশ করে যে এই জাতির কর্তৃত্ব এমন কোনো ধর্মীয় আচরণ বলবৎ করার জন্য প্রয়োগ করা হবে যা পোপতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক কার্য হবে। এমন কার্যকলাপ এই সরকারের নীতিমালার, এর স্বাধীন প্রতিষ্ঠানসমূহের স্বভাব প্রকৃতির, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যক্ষ ও গম্ভীর ঘোষণাসমূহের এবং সংবিধানের সরাসরি পরিপন্থী হতো। জাতির প্রতিষ্ঠাতাগণ প্রজ্ঞার সঙ্গে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে চেয়েছিলেন যে গির্জার পক্ষ থেকে ধর্মনিরপেক্ষ ক্ষমতার প্রয়োগ না ঘটে, যার অনিবার্য ফল অসহিষ্ণুতা ও নির্যাতন। সংবিধানে নির্ধারিত আছে যে কংগ্রেস শ্যাল মেক নো ল রেসপেক্টিং অ্যান এস্টাবলিশমেন্ট অফ রিলিজন অর প্রোহিবিটিং দ্য ফ্রি এক্সারসাইজ দেয়ার অফ, এবং যে নো রিলিজিয়াস টেস্ট শ্যাল এভার বি রিকোয়ার্ড অ্যাজ আ কোয়ালিফিকেশন টু এনি অফিস অর পাবলিক ট্রাস্ট আন্ডার দ্য ইউনাইটেড স্টেটস। জাতির স্বাধীনতার এই সুরক্ষা ব্যবস্থাসমূহের প্রকাশ্য লঙ্ঘন ব্যতীত কোনো ধর্মীয় আচরণই দেওয়ানি কর্তৃত্ব দ্বারা বলবৎ করা যেতে পারে না। কিন্তু এমন কার্যকলাপের এই অসঙ্গততা প্রতীকে যতখানি তুলে ধরা হয়েছে তার চেয়ে বেশি নয়। সেটি মেষ শাবক সদৃশ সিংবিশিষ্ট সেই পশু যে স্বীকারোক্তিতে পবিত্র, নম্র ও অনিষ্টহীন, কিন্তু যে ড্রাগনের ন্যায় কথা বলে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 441-442।
যুক্তরাষ্ট্রের ভিত্তি প্রতিনিধিত্ব করে স্বাধীনতার ঘোষণা এবং সংবিধান, যা যথাক্রমে প্রোটেস্ট্যান্টবাদ ও রিপাবলিকানবাদের প্রতিনিধিত্ব করে। সুরক্ষা ও সমৃদ্ধির প্রাচীরসমূহ হল রিপাবলিকানবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ, এবং রবিবার আইনের সময় স্বাধীনতার ঘোষণা ও সংবিধান উভয়েরই নীতিমালা উৎখাত করা হয়, কারণ নেবুখদনেজ্জর তোমার প্রাচীরগুলোর বিরুদ্ধে যুদ্ধযন্ত্র স্থাপন করবে এবং তার কুঠার দ্বারা তোমার বুরুজসমূহ ভেঙে ফেলবে। রবিবারের আইন জারি হলে সমস্ত দুর্গ ভেঙে ফেলা হয়, এবং একটি দুর্গ এমন এক গির্জার প্রতীক যার ভিত্তিগত দর্শন মানুষের নিজের দ্বারা নিজেকে রক্ষা করার প্রচেষ্টার দ্বারা চিহ্নিত। মহাবিদ্রোহী নিমরোদ এবং তার দুর্গ সম্বন্ধে প্রফেটস অ্যান্ড কিংসে আমাদের জানানো হয়েছে, When the tower had been partially completed, a portion of it was occupied as a dwelling place for the builders. Other apartments, splendidly furnished and adorned, were devoted to their idols. The people rejoiced in their success and praised the gods of silver and gold and set themselves against the ruler of heaven and earth. রবিবারের আইনের সময় টায়ার আনন্দ করে যে জেরুজালেম উৎখাত হয়েছে, কিন্তু জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় ধ্বংস আসে, এবং তখন উত্তরদেশীয় রাজা যুক্তরাষ্ট্রের প্রাচীর ও দুর্গসমূহ উৎখাত করবে।
পরবর্তী প্রবন্ধে আমরা ইজেকিয়েলে জেরুসালেমের 6টি তারিখ আলোচনা করতে শুরু করব।